শুরু হলো বাংলা অনুষ্ঠান।
সবাইকে শুভেচ্ছা, স্বাগতম। ওয়াশিংটনে আমাদের স্টুডিওর ঘড়িতে এখন দুপুর ১২টা, বাংলাদেশে রাত ১০টা আর ভারতে রাত ৯:৩০। আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি আনিস আহমেদ শুরু করছি আজকের বাংলা অনুষ্ঠান। বাংলাদেশের সঙ্গে ভুটানের নৌ যোগাযোগ সম্পর্কে একটি রিপোর্ট রয়েছে।
প্রথমবারের মতো একটি পণ্যবাহী নৌযান ভুটান থেকে বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে।
থাকছে ভারতের সংখ্যালঘু দপ্তরের মন্ত্রীর বক্তব্য সম্বলিত একটি রিপোর্ট।
ভারত সরকারের সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের মন্ত্রী মুক্তার আব্বাস নাকভি মন্তব্য করেছেন, গণপিটুনির মতো অপরাধ দমন করতে সরকারের হাতে প্রয়োজনীয় আইন রয়েছে।
শাহরিয়ার কবিরের সাক্ষাৎকার।
শতকরা ৩৪% পাকিস্তানে এখন মনে করে ৭১ গণহত্যার জন্য পাকিস্তান সরকারকে, প্রশাসনকে বাংলাদেশের কাছে ক্ষমা চাইতে হবে।
অন্যান্য বিষয়ের মধ্যে আজ আরও থাকছে যুক্তরাষ্ট্র পাকিস্তান সম্পর্ক নিয়ে বিশ্লেষণ, আহমেদিয়া সম্মেলনের খবর, চিঠিপত্রের আসর মিতালি। তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি শেগুফতা নসরিন কুইন। সোমালিয়ায় কর্তৃপক্ষ বলেছে শুক্রবার বন্দর শহর কিসমায়োর আসাসে হোটেলে এক হামলায় মৃতের সংখ্যা এখন দাঁড়িয়েছে ৩৩। জুবালান্ড আঞ্চলিক প্রশাসনের প্রেসিডেন্ট আহমেদ মোহাম্মদ ইসলাম বলেছেন আহত হয়েছেন ৫৬ জন। তিনি বলেন নিহতদের মধ্যে আছেন দুজন সাংবাদিক, আসন্ন আঞ্চলিক প্রেসিডেন্ট নির্বাচনের একজন প্রার্থী, জাতিসংঘ সংস্থার এক কর্মী। এছাড়াও নিহতদের মধ্যে আছেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কেনিয়া, ক্যানাডা ও তানজানিয়ার নাগরিকরাও। কিসমায়োতে নিরাপত্তা কর্মকর্তারা ভয়েস অফ আমেরিকার সোমালি বিভাগকে বলেছেন অন্তত ৪ উগ্রবাদী যারা আক্রমণ চালিয়েছে নিরাপত্তা বাহিনীর হাতে তারা নিহত হয়। জঙ্গি গোষ্ঠী আল শাবাব এই হামলার দায় স্বীকার করেছে। বন্দুকধারীদের হামলার সময় হোটেলের ভেতরে বিভিন্ন গোষ্ঠীর শীর্ষ নেতা ও রাজনীতিবিদরা আসন্ন আঞ্চলিক প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে আলোচনা করতে সমবেত হয়েছিলেন। শুক্রবার আত্মঘাতী এক হামলাকারী প্রথমে হোটেলের বাইরে গাড়ি বোমার বিস্ফোরণ ঘটায়। এরপর পরই বন্দুকধারীরা ঝড়ের বেগে হোটেলটির ভেতরে ঢুকে পড়ে এবং নির্বিচারে গুলি ছুড়তে শুরু করে। আবহবিদরা বলেছেন মেক্সিকো উপসাগরে অবস্থান করা ঝড় ব্যারি আরও শক্তি সঞ্চয় করে শনিবার লুইজিয়ানার উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে। জাতীয় হারিকেন সেন্টার সতর্ক করে দিয়েছে যে ব্যারি সম্ভবত বিপজ্জনক ঝড়, ঝোড়ো হাওয়া ও ভারী বর্ষণ আনবে। এর ফলে মেক্সিকো উপসাগরীয় এলাকার কিছু অংশে এবং মিসিসিপি নদীর নিম্ন উপত্যকায় বন্যা বড় ধরনের ঝুঁকি হয়ে উঠতে পারে। ঘণ্টায় ১১৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছে এবং উপসাগরে ব্যারি ঘণ্টায় ৭ কিলোমিটার গতিতে এগোচ্ছে। নিউ অরলিন্স নগরীতে বাসিন্দারা তাদের বাড়িঘর জোরদার করছে এবং জিনিসপত্র মজুত করছে। স্থানীয় সময় শনিবার সকাল নাগাদ সেটি উপকূলে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বাংলাদেশ ও ভুটানের মধ্যে নৌপথে সরাসরি পণ্য পরিবহনের জন্য ভারতীয় নৌপথ ব্যবহার করতে দেওয়ায় ভারত সরকার সম্মত হয়েছে। আর ওই সম্মতির ভিত্তিতেই শুক্রবার প্রথমবারের মতো একটি পণ্যবাহী নৌযান ভুটান থেকে বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। এ সম্পর্কে জানাচ্ছেন আমাদের ঢাকা সংবাদদাতা আমির খসরু।
ঢাকায় কর্মকর্তারা জানিয়েছেন বাংলাদেশ ও ভুটানের মধ্যে চলাচল করবে এমন পণ্যবাহী নৌযান ব্রহ্মপুত্র নদী দিয়ে বাংলাদেশের কুড়িগ্রামের চিলমারি বন্দরে শুল্ক কার্যক্রম সম্পন্ন করে মংলা বন্দর হয়ে নারায়ণগঞ্জে যাবে। তবে ওই নৌপথ ভারতও ব্যবহার করবে ভুটানের সাথে দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের ধুবড়ী নৌবন্দর পর্যন্ত আসা যাওয়ার মাধ্যমে। গত এপ্রিলে ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং এর বাংলাদেশ সফরকালে দুই দেশের মধ্যে নৌপথে পণ্য পরিবহনের একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এরপরে ভারতের কাছে দেশটির নৌপথ ব্যবহারের জন্য বলা হলে ভারতীয় কর্তৃপক্ষ গত ১০ জুলাই আনুষ্ঠানিকভাবে সম্মতি জানায়। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
উজানের ঢল ও ভারী বর্ষণে বাংলাদেশের উত্তরাঞ্চলের নদ নদীগুলোতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। প্রধান নদীগুলোতে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের বগুড়া সংবাদদাতা প্রতীক ওমর।
ভারতের আসাম এবং মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বাংলাদেশের উত্তরাঞ্চলের উপর দিয়ে বয়ে যাওয়া তিস্তা, যমুনা এবং ব্রহ্মপুত্র নদের পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে উত্তরের জেলা কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, গাইবান্ধা, বগুড়ার বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। বন্যা পরিস্থিতি নিয়ে বগুড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হাসান মাহমুদ ভয়েস অব আমেরিকাকে জানান,
বর্তমানে তিস্তা নদীর পানি ডালিয়া পয়েন্টে ফলিং ট্রেন্ডে আছে, যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত আছে এবং এই পানি বৃদ্ধি 18 তারিখ পর্যন্ত অব্যাহত থাকবে।
এদিকে পানি বৃদ্ধির সাথে বন্যাত্ত এলাকায় পানিবাহিত রোগ ব্যাধির আশঙ্কা করছে নদীপাড়ের মানুষ। প্রতীক ওমর, ভয়েস অব আমেরিকা, বগুড়া।
শনিবার বজ্রপাতে বাংলাদেশের 4 জেলায় অন্তত 12 জনের মৃত্যু হয়েছে। একটি বেসরকারি সংস্থার হিসেবে বজ্রপাতে গত 2 মাসে সারা দেশে প্রায় 150 মানুষের মৃত্যু হয়। ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
বৈরী আবহাওয়ার মধ্যে শনিবার বজ্রপাতে 4 জেলায় অন্তত 12 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পাবনায় 4, চুয়াডাঙ্গায় 3, ময়মনসিংহে 3 ও সুনামগঞ্জে 2 জন মারা যান। পাবনায় নিহত 4 জনের 3 জনই একই পরিবারের, পাটক্ষেতে কাজ করছিলেন তারা। ময়মনসিংহের ফুলবাড়িয়া ও ফুলপুর উপজেলায় পৃথক স্থানে 3 জনের মৃত্যু হয়েছে। চুয়াডাঙ্গায় নিহত 3 জন একটি ট্রাকে মালামাল উঠানোর কাজ করছিলেন। সুনামগঞ্জের তাহিরপুরে হাওরে মাছ ধরার সময় পিতা পুত্রের মৃত্যু হয়। একটি বেসরকারি সংস্থার হিসেবে বজ্রপাতে গত 2 মাসে সারা দেশে প্রায় 150 মানুষের মৃত্যু হয়েছে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
এই অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মন্ত্রিসভায় ছোটখাটো পরিবর্তন এনেছেন। শনিবার বঙ্গভবনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমেদ মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। একই সঙ্গে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ফজিলাতুন নেসা ইন্দিরা। আরও এ সম্পর্কে আরও বিস্তারিত জানাচ্ছেন ঢাকা সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।
প্রেসিডেন্ট আব্দুল হামিদ শপথ বাক্য পাঠ করান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় উপস্থিত ছিলেন। 2018 সালের 30শে ডিসেম্বর 21 জাতীয় সংসদ নির্বাচনের পর গত 7ই জানুয়ারি টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করে আওয়ামী লীগ। 46 সদস্যের ওই মন্ত্রিসভায় 24 জন মন্ত্রী, 19 প্রতিমন্ত্রী ও 3 জন উপমন্ত্রী রয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের অধীনে 6 মন্ত্রণালয় রেখেছেন। এর আগে গত 19শে মে মন্ত্রিসভা পুনর্বিন্যাস করা হয়। তখন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসানকে তথ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ভারত সরকারের সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের মন্ত্রী মুখতার আব্বাস নাকভি মন্তব্য করেছেন, গণপিটুনির মতো অপরাধ দমন করতে সরকারের হাতে প্রয়োজনীয় আইন রয়েছে, কাউকে জয় শ্রীরাম বলতে বাধ্য করা যায় না। এ সম্পর্কে পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
জোর করে কাউকে জয় শ্রীরাম বলানো যায় না এবং এটা আইন বিরুদ্ধ, মন্তব্য করেছেন নরেন্দ্র মোদী সরকারের সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী মুখতার আব্বাস নাকভির। জয় শ্রীরাম স্লোগান ঘিরে দেশ জুড়ে এখন বিতর্ক। স্লোগানে গলা না মেলানোয় হেনস্থা, এমনকি পেটানোরও অভিযোগ উঠেছে উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের বিরুদ্ধে। জুন মাসে ঝাড়খণ্ডে গণপিটুনিতে মৃত্যু হয় তাবরেজ আনসারী নামে এক যুবকের। তাকে জোর করে জয় শ্রীরাম ও জয় হনুমান বলানোর পর পিটিয়ে খুন করা হয় বলে অভিযোগ। জুন মাসে অসমের বরাপেটায় হিন্দুত্ববাদী সংগঠনের হাতে আক্রান্ত হন একদল সংখ্যালঘু মানুষ। মুম্বাইয়ে মুসলিম ট্যাক্সি চালককে মারধর করা হয়। এমনকি পশ্চিমবঙ্গেও জয় শ্রীরাম না বলায় ট্রেনে মাদ্রাসা শিক্ষককে হেনস্থার অভিযোগ উঠেছে। এমন উদ্বেগজনক পরিস্থিতির আবহেই ভিন্ন বার্তা দিলেন কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী মুখতার আব্বাস নাকভি। তার দাবি, প্রতিটি ক্ষেত্রে অপরাধীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থাও নেওয়া হয়েছে। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
আফগানিস্তানে নেটোর নেতৃত্বে নিরাপত্তা জোট বলেছে শনিবার এক আমেরিকান সেনা নিহত হয়। এর ফলে আফগানিস্তানে আমেরিকান সামরিক বাহিনীর 11 জন সদস্যের মৃত্যু ঘটল। রেজলিউট সাপোর্ট মিশন বিস্তারিত আর কিছু জানায়নি। নিকটতম আত্মীয়কে না জানানো পর্যন্ত ওই সেনার নাম প্রকাশ করা হবে না। 2001 সালের অক্টোবর মাসে আফগান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সেখানে নিহত আমেরিকান সৈনিকের সংখ্যা দাঁড়াল 2430-এ। এক সংক্ষিপ্ত বিবৃতিতে তালেবান বিদ্রোহীরা জানিয়েছে তাদের যোদ্ধারা পূর্ব আফগানিস্তানে ওয়ার্দাক প্রদেশে সায়েদাবাদ জেলায় রাস্তার ধারে বোমা পেতে রেখেছিল এবং এক শক্তিশালী বিস্ফোরণে একটি আমেরিকান সাজোয়া গাড়িতে 2 আক্রমণকারী নিহত হয়, আহত হয় অন্যান্য 3 জন। বিদেশি সেনাদের তারা আক্রমণকারী বলে উল্লেখ করে থাকে। রাশিয়া দ্বিতীয় দিনের মতো তুরস্কে S-400 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সরবরাহ করেছে। এই পদক্ষেপের ফলে তুর্কি আমেরিকান সম্পর্কের ক্ষতি হতে পারে এবং নেটো মিত্র জোটের এক গুরুত্বপূর্ণ সদস্যের হাতে সর্বাধুনিক রুশ সামরিক প্রযুক্তি এসে গেল। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে এক চতুর্থ রুশ মালবাহী বিমান শনিবার S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সরঞ্জাম রাজধানী আঙ্কারার বাইরে মুরতেদ বিমান ঘাঁটিতে সরবরাহ করে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা উপেক্ষা করে তা করা হয়। বিশ্ব সংবাদ আপাতত শেষ হল।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান আপনারা শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। সরাসরি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টসে। তাছাড়া অনুষ্ঠানটি দেখতেও পাচ্ছেন আমাদের ফেসবুক ফ্যান পেজে। বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এরশাদের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক। এরশাদের ভাই জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এক সংবাদ সম্মেলনে বলেছেন, এরশাদের অঙ্গ প্রত্যঙ্গ ঠিকমতো কাজ করছে না, যন্ত্রের মাধ্যমে তাঁর শরীর সম্পর্কীয় প্রক্রিয়া সচল রাখা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের ঢাকা সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।
চিকিৎসকরা জানিয়েছেন বিদেশে নিয়ে যাওয়ার জন্য তিনি অনুপযুক্ত। শ্বাসকষ্টজনিত সমস্যায় গত 22 জুন ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয় 91 বছর বয়স্ক বাংলাদেশের সাবেক এই সেনা শাসককে। শারীরিক পরিস্থিতি দ্রুত অবনতি হয়, তার মৃত্যুর খবর ওঠে সোশ্যাল মিডিয়ায়। এটা ছিল নিছক গুজব। জিএম কাদের একাধিকবার বলেছেন এরশাদ আশঙ্কামুক্ত নন, তবে তার মারা যাওয়ার খবর সঠিক নয়। চিকিৎসকরা জানান এরশাদের রক্তে হিমোগ্লোবিনের স্বল্পতা রয়েছে, অস্থি মজ্জা পর্যাপ্ত হিমোগ্লোবিন উৎপাদন করতে পারছে না। শুধু তাই নয়, ফুসফুসের সংক্রমণ এবং যকৃৎ ও কিডনির সমস্যা রয়েছে। জিএম কাদের এই প্রতিনিধিকে বলেন এরশাদের অবস্থা অপরিবর্তিত আশঙ্কাজনক।
লিভার ফাংশন করছে কম, এরকম আর কি, আস্তে আস্তে এটা নিস্তেজ হয়ে যাচ্ছে, অপরিবর্তিত কিন্তু মানে আশঙ্কাজনক।
এরশাদ বেশ কিছুদিন থেকে অসুস্থ। গত ডিসেম্বরের নির্বাচনের আগে অসুস্থ হয়ে পড়লে তাকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
সম্প্রতি হোয়াইট হাউস থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে যে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান যুক্তরাষ্ট্র সফরে আসছেন এবং মিস্টার খান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকও করবেন। পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক অত্যন্ত পুরনো এবং এই সম্পর্ক নানান চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে গেছে। যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের সম্পর্ক বিশ্লেষণের জন্য আজ আমাদের অতিথি হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ। অধ্যাপক ইমতিয়াজ আহমেদ, আপনাকে স্বাগত। আফগানিস্তান ও তালিবান প্রসঙ্গ নিয়ে যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যে বড় রকমের একটা মতভেদ কাজ করছিল। আফগানিস্তান এবং যুক্তরাষ্ট্র উভয়ই অভিযোগ করেছে যে আফগানিস্তানে সহিংসতা লালন করার পেছনে পাকিস্তান দায়ী। আবার আমরা এটাও দেখি যে কাতারে আফগান তালিবানের সঙ্গে যুক্তরাষ্ট্রের শান্তি চুক্তিতে পাকিস্তান মধ্যস্থতা করছে। তাহলে পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের প্রকৃত স্বরূপটা কি?
আসলে বেশ কত মানে আমরা তিনটা আমার মনে হয় বিষয় আছে। একটা তো কোনো সন্দেহ নেই, আফগানিস্তান একটা বড় বিষয় যেখানে আমেরিকা বরাবরই তারা মনে করে থাকেন যে তালিবানের যেই ক্ষমতা আছে সেটার পিছনে বা সত্যিটা তার পিছনে পাকিস্তান জড়িত, এবং সেই ব্যাপারে তাদের মধ্যে এক ধরনের যাকে বলা হয় আপস অ্যান্ড ডাউন আমরা সম্পর্ক দেখেছি। যদিও যেটা আপনি একটু আগে বললেন কাতারের এই পরিবর্তনে হয়তো দেখা যাবে যে নতুন হয়তো সম্পর্ক গড়ে উঠতে পারে এই তালিবানকে বিষয়ে নিয়ে। তবে কোনো সন্ধানে আফগান যুদ্ধ সেটা একটা বড় বিষয় যেখানে এখনো আমেরিকা বা পাকিস্তান বিশেষ করে সোভিয়েটের ওখানে বিদায় হওয়ার পরে এখন পর্যন্ত আমার মনে হয় না একটা একমতে তারা আসতে পেরেছে, সেটা একটা বিষয়। দ্বিতীয় যে বিষয় আছে যেটা আরো জটিল করে ফেলে সেটা হলো কাশ্মীরের বিষয়টা, কারণ ইদানিং কালে বিশেষ করে গত বছরে বড় আকারে ভারতের সাথে আমেরিকার একটা সম্পর্ক দেখা যাচ্ছিল এবং বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর একটা বড় সম্পর্ক দেখা যাচ্ছিল। যদিও এখন যখন কথা বলছি সেই সম্পর্কে একটা নরেন্দ্র মোদী হয়তো বুঝতে পেরেছেন যে আমেরিকা থেকে অত সুযোগ সুবিধা পাওয়া যাবে না, এবং আমরা ইদানিংকালে দেখছি যে চীনের সাথেও ভারত একটা বড় সম্পর্ক তৈরি করছে এবং তারই একটা ইম্প্যাক্ট হয়তো আমরা দেখতে পাচ্ছি, যেটা আরো পরিষ্কার হবে ইমরান খানের এই জুলাই সফরে কিভাবে যাবে। এর সাথে যেটা কিছুটা দ্বিতীয় এই কারণের মধ্যে এসে গেছে সেটা হলো চীনের সাথে পাকিস্তানের সম্পর্ক, বিশেষ করে যেটাকে আমরা সিপেক চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর বলা হয়, সেখানে আমেরিকার যেহেতু বড় আকারে একটা ইন্ডো প্যাসিফিক একটা অ্যালায়েন্সের চিন্তা ভাবনা আছে, সেখানে আমেরিকার অনেকেই মনে করে যে পাকিস্তান বুঝি ওই ওয়ান বেল্ট ওয়ান রোডের অ্যালায়েন্সের মধ্যেই বেশি তাদের ভূমিকা থাকবে এই ইন্ডো প্যাসিফিক অ্যালায়েন্স। এই ইন্ডো প্যাসিফিক অ্যালায়েন্সকে আলাদা করার যে বিষয়টা সেটাও এখনো হয়ে উঠেনি। তো আফগান যুদ্ধ, কাশ্মীর এবং চীন সব মিলে একটা জটিল পরিস্থিতি আমি মনে করি যে বর্তমান পাকিস্তান আমেরিকা সম্পর্কে।
জি, আপনি একটু আগেই বলছিলেন ভারত এবং কাশ্মীরের প্রসঙ্গ, সেই ব্যাপারে প্রশ্ন হচ্ছে যে পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের একটা দিক হচ্ছে ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়টি, এবং সেই সম্পর্ক সাম্প্রতিক সময়ে বেশ ভালো হয়েছে। তো এই দুটি বাহ্যত পরস্পর বিরোধী ক্ষেত্রে যুক্তরাষ্ট্র কতখানি ভারসাম্য রক্ষা করতে পারবে?
না, আমার মনে হয় কিছুটা পরিবর্তন হয়েছে গত দুই সপ্তাহে যদি আমরা দেখি, এবং আমরা জানি যে শি জিনপিং ভারতের সফরে যাবেন এবং ওই যে স্পেশাল সামিট যেটা করেছেন তাতে অনেকেই মনে করছে যে যেই সম্পর্কটা আমেরিকা যেভাবে চেয়েছিল অনেকটা চীন বিরোধীর একটা বিষয়, যেই কথাটা আমি ইন্ডো প্যাসিফিক অ্যালায়েন্সের কথা বললাম তার একটাই ছিল যে এই ইন্ডো প্যাসিফিক অ্যালায়েন্স মূলত চীনের অ্যাগেনস্টে দাঁড়াবে সেটা বুঝি ভারত কোনোভাবেই মানছে না এবং মানার কথাও না, কারণ তার হিসাবে সে মনে করছে চীনের সাথে সম্পর্ক আর ইন্ডো প্যাসিফিক অ্যালায়েন্স এই দুটো এক না। তো সেই জায়গায় একটা মতবিরোধ তৈরি হয়েছে নতুনভাবে, এবং অনেকটা মনে হচ্ছে যে ভারতও বুঝতে পেরেছে যে বড় আকারে যদি তার ইনফ্রাস্ট্রাকচার উন্নয়ন করতে হয় তাহলে চীনের সাথে সম্পর্ক রাখাটাই ভালো। সেটা একেবারে যে ওয়ান বেল্ট ওয়ান রোডের মেম্বার হিসেবে থাকবে তা না, ভারত হয়তো চাইবে আলাদাভাবে দ্বিপক্ষীয় একটা সম্পর্ক করা, এগুলো হয়তো কিছুটা পরিষ্কার হবে। তবে কোন সন্দেহ নেই ওই ব্যালেন্সের যে বিষয়টা সেটা আরো জটিল হয়ে গেছে এখন।
তো পাকিস্তানের সব সরকারই যুক্তরাষ্ট্রের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে চায়, কিন্তু পাকিস্তানের সামরিক বাহিনীর একাংশের সঙ্গে উগ্রবাদীদের সংযোগের যে অভিযোগ ওঠে বারবার, সেই ব্যাপারটি থেকে পাকিস্তান কি আদৌ মুক্ত হতে পারবে?
এটাও একটা জটিল বিষয়, কারণ আমরা দেখেছি যখন সোভিয়েত ইউনিয়নের এগেনস্টে যখন আফগানিস্তানের লড়াইটা হচ্ছিল তখন কিন্তু আমেরিকা বলতে গেলে এই আইএসআই এর উপরই নির্ভর ছিলেন বড় আকারে, কিন্তু যখন সোভিয়েত যখন চলে গেল তখন যেভাবে ভেবেছিল সেই জিনিসটা না হওয়ার কারণে, এবং যেহেতু আমি মনে করি যে পাকিস্তানের শুধু আইএসআই বললে ভুল হবে, জনগণের মধ্যেও একটা সাপোর্ট তৈরি হয়েছে এই তালিবানের প্রতি, সেটার ব্যাখ্যা আরো জটিল যদিও, কিন্তু ওই সাপোর্টের ফলে কোনো সন্দেহ নেই যেহেতু ওয়ার অন টেরোরিজমে বড় আকারে আল কায়দা বা আইসিস বা তালিবান গোষ্ঠী এই ধরনের বিরুদ্ধে যখন লড়াই তখন স্বাভাবিকভাবে আইএসআই কে সন্দেহ করার বিষয়টাও বড় হয়ে দাঁড়াবে। এখন এই জায়গায় কিভাবে আবার ট্রাস্ট বিল্ড হবে সেটা বলা মুশকিল, কারণ আমেরিকার 20 বছর আগে বা 30 বছর আগে যে ক্ষমতাটা ছিল এখন বিশেষ করে পাকিস্তানের যেই জিও স্ট্র্যাটেজিক যে পজিশন, সেখানে অনেক ধরনের শক্তি চলে এসেছে। মনে রাখতে হবে যে পাকিস্তান কিন্তু একাধারে যেমন দক্ষিণ এশীয় রাষ্ট্র, ঠিক একইভাবে আবার সে কিন্তু সেন্ট্রাল এশিয়ারও একটা রাষ্ট্র, মাঝখানে পড়ে গেছে যেহেতু। তো সেই জায়গায় একটা জটিল পরিস্থিতি তৈরি হয়েছে।
অধ্যাপক ইমতিয়াজ আহমেদ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দিয়ে এই বিশ্লেষণাত্মক আলোচনার জন্য। ধন্যবাদ আপনাকে। যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত হচ্ছে আহমেদিয়া মুসলিম সম্প্রদায়ের বার্ষিক সম্মেলন। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী তহিদ ইসলাম, আর এখানে স্টুডিও থেকে আমাদের সহকর্মী সেলিম হোসেন তার সঙ্গে এখন কথা বলবেন।
ধন্যবাদ আনিস আহমেদ। তহিদুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি, আপনি আছেন আমাদের সঙ্গে? আচ্ছা, আমরা শুনলাম যে ফিলাডেলফিয়াতে তিন দিন ব্যাপী আহমেদিয়া সম্প্রদায়ের বার্ষিক অনুষ্ঠান চলছে, সম্মেলন চলছে, তো এটা প্রতি বছরই হয়, আমিও কয়েকবার গিয়েছি বিভিন্ন সম্মেলনে। এবার কি হচ্ছে, কারা কারা এসছেন? আমরা জানি যে সারা বিশ্ব থেকে আহমেদিয়া সম্প্রদায়ের লোকজন এসছেন, আপনি একটু বলবেন আমাদেরকে?
জি, আপনি যেমনটা শুনলেন নিশ্চয়ই আপনি খানিকটা শব্দ পেয়েছেন যে এখানে স্লোগান চলছে। আসলে মূল সম্মেলন যেখানে হচ্ছে সেখানে ধর্মীয় নানা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, এবং আহমদিয়া মুসলিম সম্প্রদায়ের যারা আছেন বক্তা তারা বক্তব্য দিচ্ছেন। একই সঙ্গে আপনি যেহেতু আগেও এই সংবাদ সংগ্রহ করেছেন, আপনি জানেন যে তাদের নানা ধরনের কর্মকাণ্ড রয়েছে এবং সেগুলোর প্রদর্শনী চলতে থাকে। আমি এখন পর্যন্ত আয়োজকদের সঙ্গে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছে 14-15 দেশের মানুষ এই সম্মেলনে অংশ নিয়েছে, যেটাকে আসলে তারা বার্ষিক জলসা বলছে। এটি আসলে 71 বার্ষিক জলসা যুক্তরাষ্ট্রে, এবং জলসাটি চলছে। আপনাকে আরো একটু জানিয়ে দেই যে আসলে পরিবেশটা কেমন। আমি যখন এখানে এসেছি সম্মেলন স্থলে ঢোকার পর থেকে এখন পর্যন্ত, আমি আসলে নতুন প্রজন্মের অনেককে দেখেছি, তারা এক একটি দায়িত্ব পালন করছে। কেউ আমাকে এসে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির নেতৃত্ব দিয়েছে, কেউ এসে বলেছে আপনার গাড়ি পার্কিং এর জন্য এই টিকিটটি আপনার প্রয়োজন, আপনি রাখুন। জুতা সংরক্ষণের জন্য এক একজনের দায়িত্ব রয়েছে। নতুন প্রজন্মের ব্যাপক অংশগ্রহণ আমি দেখেছি, এবং একই সঙ্গে যারা একটু দ্বিতীয় অথবা তৃতীয় প্রজন্মের যারা কাজ করছে, এবং প্রথম প্রজন্মের মানুষজন তো অন্য ধরনের কাজ করছি, সব মিলিয়ে আপনার কাছ আমি একটু আপনার মাধ্যমে দর্শক শ্রোতাদের জানাতে চাই যে এখানে আর কি কি কর্মকাণ্ড হয়েছে। সেক্ষেত্রে আমার সঙ্গে এখন রয়েছেন গোলাম রাব্বি, তিনি আসলে আহমদিয়া মুসলিম সম্প্রদায়ের এথনিক গ্রুপ ইন্ডেক্স এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন।
তার কিছু বক্তব্য আমরা শুনতে পারি?
জি অবশ্যই, আমি তার সঙ্গে সরাসরি কথা বলছি। যেমনটা আমরা বলছিলাম যে আপনারা নানা ধরনের কর্মসূচি করেন এবং এই বার্ষিক সম্মেলনে একটি লক্ষ্য রয়েছে, সেটিকে একটু আমাদের দর্শক শ্রোতাদের জানাবেন।
আমাদের বার্ষিক সম্মেলনের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যেন শান্তিপ্রিয়ভাবে এই দেশে বাস করতে পারি এবং মানুষকে ইসলাম সম্পর্কে, খাঁটি ইসলাম সম্পর্কে জানাতে পারি, এবং ইসলাম যে মানব সেবার একটা ধর্ম এটা যেন প্রচার করতে পারি। তারা যেন একটা এক্সাম্পল দেখতে পারে, উপমা দেখতে পারে যেখানে এসে ইসলাম আসলে কি। কোনো দেশে গিয়ে যে আমরা তো ইসলাম দেখাতে পারি না এখন পর্যন্ত যে এরকম করে ইসলাম পালন করো, কিন্তু এই জলসায় আসলে মানুষ একটা ইসলামিক অ্যাটমসফিয়ার পায় যেখান থেকে তারা দেখতে পারে এরকম করে ইসলাম প্রচার করা যায়, এবং এটা হচ্ছে ইসলামের আসল শিক্ষা।
জি,
আপনি শুনছিলেন, এবং আমি আপনাকে আরেকটু জানিয়ে রাখি যে সকাল থেকে এসে যে ধর্মীয় আলোচনাগুলো আমি শুনেছি তার মধ্যে আসলে তাদের সবার কথার মধ্যেই একটি বিষয় যে আসলে ইসলামকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য মানবতা হচ্ছে একটি অন্যতম হাতিয়ার। মানবতা বলতে মানুষের সেবায় আপনি যত বেশি কাজ করবেন ইসলাম মানুষের কাছে তত বেশি ভালোভাবে পৌঁছবে। এবং আমরা আরেকটু জানতে চাই, আমাদের সঙ্গে আরেকজন রয়েছেন শাহিদ মোবাশ্বের, প্রবাসী বাংলাদেশি, বাংলাদেশ আমেরিকান, তার কাছ থেকে আসলে আমরা জানবো যে আমাদের মুসলিম সম্প্রদায় কি কি ধরনের মানবতার কাজ করেন।
জি,
আসসালামু আলাইকুম। আমাদের একটি বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে, সংগঠন রয়েছে, যার নাম হিউম্যানিটি ফার্স্ট। এই হিউম্যানিটি ফার্স্টের মাধ্যমে বিশ্বব্যাপী আমরা যে ন্যাচারাল ক্লাইমেটই বলি থাকি, যে বৈশ্বিক যে বিপর্যয়গুলো হয়, প্রাকৃতিক দুর্যোগ, সেই দুর্যোগকে আমরা মোকাবেলা, সেই সাথে আমরা বৈশ্বিক স্বাস্থ্য, শিক্ষা, সুপেয় পানির ব্যবস্থা করা, পেশাগত শিক্ষা, সেই সাথে খাদ্য নিরাপত্তা ইত্যাদি যত মানবিক কর্মকাণ্ড আছে সেই কর্মকাণ্ডগুলো আমরা এই সংগঠনের মাধ্যমে করে থাকি।
জি, আচ্ছা তাওহিদুল ইসলাম, এই সম্মেলনে আমি জানি প্রত্যেকবার সম্মেলনে যুক্তরাষ্ট্রের সেনেটর, কংগ্রেসম্যান সহ বড় বড় শীর্ষ পদের লোকজন যুক্ত হন, এবার কি তেমন কেউ এসেছেন?
এখন পর্যন্ত আসেননি। আসলে তাদের জন্য নির্ধারিত কর্মসূচিটি হচ্ছে দুপুরের পরে, অর্থাৎ আড়াইটার পর থেকে তারা আসছে।
আচ্ছা, আশা করি আমরা পরের সেশনে জানতে পারবো এই বিষয়ে, আগামী কালকের সেশনে। আর একটা প্রশ্ন দিয়ে শেষ করছি, সেটি হলো যে বিশ্বের যে বড় বড় সংকটগুলো রয়েছে, যেরকম রোহিঙ্গা মুসলমানদের সংকট, মধ্যপ্রাচ্যের সংকট, আফ্রিকাতে, এইসব নিয়ে কোনো ধরনের আলোচনা বা কেউ কিছু স্পেসিফিক বলছেন কিনা?
জি, তারা, আমি আয়োজকদের সঙ্গে কথা বলেছি এবং তারা জানিয়েছেন যে চীনের যেমন উইগুর মুসলিমদের জন্য ক্ষেত্রে যেটা হচ্ছে,
আজকে খুব বড় একটি অর্জন মানে সংবাদ বেরিয়েছে চীনের উইগুরদের নিয়ে একটি প্রস্তাব দিয়েছে,
এবং রোহিঙ্গাদের সংকট, আফ্রিকায় যেসব সংকট রয়েছে মানবতার, এসব নিয়ে তারা সুনির্দিষ্ট বক্তব্য উপস্থাপন করবে, এবং সেক্ষেত্রে আহমদি মুসলিম সম্প্রদায় আসলে আগামী কি করবে সেটি তারা আজকে বিকেলের অধিবেশনে, যখন মূলধারা রাজনীতিবিদরা তাদের এখানে আসবেন অথবা যুক্তরাষ্ট্র সরকারের কর্মকর্তারা যখন আসবেন, তাদের কাছে আসলে তারা আহ্বান জানাবেন, এবং একই সঙ্গে আহমদি মুসলিম সম্প্রদায় কি ধরনের কর্মসূচি নিতে যাচ্ছে সামনে সেটি তুলে ধরবে। তবে আয়োজকদের কাছ থেকে আমি এটা জানতে পেরেছি যে তারা আসলে তাদের যেটি মূল মন্ত্র, যে তারা মানবতার সেবার মধ্য দিয়েই আসলে মুসলিমদের যেমন সেবা করতে চায়, একই সঙ্গে অন্য ধর্মের মানুষ তথা বিশ্বের কাছে মুসলমানদের কি আদর্শ হওয়া উচিত সেটি তাদের মানবতার সেবার মধ্য দিয়ে তুলে ধরতে চায়। নিশ্চয়ই সেক্ষেত্রে চীন বলেন, রোহিঙ্গা সংকট বলেন, আফ্রিকার সংকট বলেন, মধ্যপ্রাচ্যের সংকট বলেন, সেদিক থেকেই তারা আসলে তুলে ধরবে।
তাহিদুল ইসলাম, অসংখ্য ধন্যবাদ আজকের এই সরাসরি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। ভালো থাকবেন, আরো সংবাদ আগামীকাল আমরা শোনার অপেক্ষা রইলাম। ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
আর এবার শুরু হচ্ছে শ্রোতা দর্শকদের সঙ্গে আমাদের সংযোগের আসর মিতালি। মিতালিতে রয়েছেন রোকেয়া হায়দার ও তাহিরা কিবরিয়া।
শ্রোতা বন্ধুদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের চিঠিপত্রের জবাবের আসর। আশা করি আপনারা সবাই ভালো আছেন।
মিতালির আসরে সবাইকে জানাচ্ছি স্বাগতম এবং অনেক অনেক শুভেচ্ছা নিয়েই শুরু করছি। তাহিরা, সবে তো ঢাকা এবং কক্সবাজার ঘুরে এলে, এবং সেখানে ঢাকায় 6 তারিখে শ্রোতাবন্ধুদের সাথে, শ্রোতাবন্ধুদের একটা ছোট্ট করে একটা মানে মিলন মেলা ছিল, সেখানে দেখা হলো সবার সাথে, সে বিষয়ে আমরা শুনবো। তবে তার আগে আমরা দু একটি চিঠির প্রাপ্তি স্বীকার করে নিই। লিখছেন গাজী মমিনউদ্দিন, সভাপতি ডেস্টিনি ওয়ার্ল্ড রেডিও ক্লাব সাতক্ষীরা বাংলাদেশ থেকে, ফোন নম্বরও পাঠিয়েছেন, তবে আজকে কারোর সাথে ফোনে আর কথা বলবো না, আজকে আমরা তাহেরা কিবরিয়ার নিজের অভিজ্ঞতার কথা শুনবো। আপনি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন এবং আসছে সামনে ঈদুল আজহা, তারও শুভেচ্ছা জানাচ্ছেন, কিন্তু তার মধ্যে আপনি লিখেছেন এত সব ভালো খবরের পিছনে খারাপ খবর হলো, কিছু কিছু ঘরে বেদনায় আচ্ছন্ন হয়ে পড়বে তাদের জীবন, অভাব ও দারিদ্র যাদের নিত্যসঙ্গী, না পারবে তাদের ছেলে মেয়েদের জন্য কোনো জামা কাপড় কিনে দিতে, না পারবে ভালো খাবারের আয়োজন করতে, এসব মানুষদের জীবন নিয়ে অনুষ্ঠান চাই। অবশ্যই ভাই, আপনি একটি চমৎকার উক্তি করেছেন এবং আমরা তাদের কথা শুনিয়ে থাকি, আরও শোনাব। তবে একটি জিনিস তাহলে আমি মনে করি যে দেশের, যে কোনো দেশের, যে কোনো পাড়ার, যে কোনো সমাজের যদি প্রতিটি মানুষ সজাগ সচেতন হন, যেটা আমরা ছেলেবেলা থেকে পড়েছি, আমার মনে আছে আমার নানা বলতেন যে, নবীজি বলতেন যে তোমার ঘরে ডান দিকে 20টি পরিবার এবং বাঁ দিকে 20টি পরিবারের কাছে খোঁজ নাও যে কেউ অভুক্ত আছে কিনা, কারো ছেলে মেয়ের কাপড় নেই গায়ে, কারো কোনো প্রয়োজন আছে কিনা, এবং নিজের সাধ্যমতো যারা ধনী বিত্তবান তারা যাতে সাহায্য করে। তো সেই নিয়মগুলো যদি আমাদের সমাজে, দেশে, পরিবারে সবাই মেনে চলতো, তাহলে হয়তো অনেকের অভাবই দূর করা সম্ভব হতো।
হ্যাঁ আপা, আমরা যখনই আমাদের ফ্যান ক্লাবের শ্রোতা বন্ধুদের সঙ্গে কথা বলি, তারা কিন্তু সময়ে সময়ে নানা রকম প্রোগ্রামের মাধ্যমে
কর্মসূচি
নিয়ে থাকে, যেমন এই ঈদের আগে কাপড় বিলি করা, শীতের সময় কাপড় বিলি করা, বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্য করা, এই সমস্ত কর্মসূচি নিয়ে থাকে। এই যে গাজী মোমিনউদ্দিন লিখেছেন, এই যে তার আকুতি, বড় একটা জিনিস যে এটা ফিল করেন উনি, এইভাবেই অনেকেই হয়তো ফিল করবেন তার কথা শুনে।
আর আজকে যারা শুনছেন, আশা করব যে তারাও ফিল করবে, এই ধরনের কোন একটি উদ্যোগ নেবেন। এরপরের চিঠি, তপতী সরকার লিখেছেন হটু দেওয়ান নাগেরপাড়া বর্ধমান থেকে পশ্চিমবঙ্গের, ধন্যবাদ আপনার চিঠির জন্য। এরপরে লিখেছেন এস জামাল আহমেদ সুবর্ণ, তিনি লিখছেন যে শ্রোতারাই বেতারের প্রাণ, সেই বিষয় নিয়ে আমরা গত 6 তারিখে ঢাকায় গুলশানে একটি কমিউনিটি ক্লাবে তাহের আপার সাথে মিলিত হয়েছিলাম কয়েকজন শ্রোতা, এবং মধুর একটা বেতার আলাপচারিতায় আমরা মিলিত হয়েছিলাম, যা আমাদের কাছে ছিল ভীষণ মধুময় এবং সুখকর স্মৃতিস্বরূপ। হ্যাঁ ভাই, আমরা যখনই কেউ যাই এবং শ্রোতাদের সাথে মিলিত হই, তখন সেটা আমাদের কাছেও একটি সুখের বিষয়। তো তাহেরা, আমি এই মুহূর্তে তোমার কাছে ফিরে যাচ্ছি। আমি শুনতে চাই যে শ্রোতাদের সঙ্গে তো কথা হলো অনেক, তার কিছুটা আমরা শুনিয়েছিলাম গত শনিবার সরাসরি ঢাকা থেকে, আজকে শুনবো যে সেই অভিজ্ঞতা নিয়ে যখন তুমি ফিরে এলে এখন কেমন লাগছে, আর কোনো যদি কথা কেউ বলে থাকেন যেটা আমাদের করণীয় সেটা আমাদের একটু বলো।
আসলে তো অপূর্ব এক অনুভূতি এবং অপূর্ব এক অভিজ্ঞতা সঞ্চয় করেছি আমি, সেটা বলাই বাহুল্য। শ্রোতাদের এত কাছে থেকে, যাদেরকে নাকি বেতারের ইথারের মাধ্যমে আমাদের সঙ্গে বন্ধুত্ব হয়েছে, তাদেরকে এত নিবিড় করে পাওয়া,
মনে হয় যেন পরিবারেরই অংশ,
পরিবারেরই একটা অংশ। আর তাছাড়া যখন আমি শুনলাম যে এক এক শ্রোতা চট্টগ্রাম থেকে ছুটে এসেছেন, যুবরাজ তিনি বললেন সেদিন আমিও কক্সবাজার থেকে আসলাম এবং আবহাওয়া এত খারাপ ছিল, বৃষ্টি ছিল, ঝড় বাদল ছিল, আমিও ভেবেছি হয়তো বা আমার বিমান নামবে কি নামবে না, এই দুরু দুরু পক্ষে আমি আসলাম। আরও একটা ভয় ছিল যে আমাদের শ্রোতারা এত দূর থেকে আসবে, তারা চলে আসবে, আমি পৌঁছতে পারবো না, সেই ভয় ছিল। তারপরে যুবরাজ আমাকে বলল যে প্রথম ফ্লাইট মিস করেছি, তারপরেরটা ধরে এসেছি, এবং আপনারা বুঝতেই পারছেন যে বাংলাদেশে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় আসা, এই যে
একটি শহরের মধ্যে
চলাচল দুর্বিষহ অবস্থা, আর সেই চুয়াডাঙ্গা থেকে এসেছেন আবদুল্লাহ, আরও অনেকে নাটোরের থেকে এসেছেন, নারায়ণগঞ্জ থেকে এসেছেন, টাঙ্গাইল থেকে এসেছেন, ঢাকা থেকে বেশ কয়েকজন এসেছেন, এই যে দূর দূরান্ত থেকে আমাদের শ্রোতা বন্ধুরা এসেছে, আমি তো এত আবেগ আপ্লুত ছিলাম যে ওদের সাথে আমি কি বলবো বুঝে উঠতে পারছি না। আর সবচেয়ে ভালো লেগেছে যে প্রবীণরা এসেছে, মধ্যবয়সীরা এসেছে, তারপরে তরুণরা, একেবারে নবীনরা এসেছে। নবীনরাও ভীষণ আগ্রহী ছিল যে তারা বেতার শুনতে চায় আমাদের কাছ থেকে।
আর এখন তো কি করা যায়, মানে ফেসবুকে দেখছে, মোবাইলে শুনছে, তো সবকিছু মিলিয়ে একটা ভিন্ন অনুভূতি,
ভীষণ রকমের ভালো একটা অভিজ্ঞতা হয়েছে। আমি দীর্ঘদিন মিতালি করছি, কিন্তু এই যে কাছে থেকে পাওয়া, এটা কিন্তু আমার জন্য অসম্ভব একটা প্রাপ্তি।
সেটাই তো বলেছিলাম যে যখন শ্রোতাদের মুখোমুখি হই আমরা, তখন আমরা বুঝতে পারি যে আমরা তো সব আমাদের পরিবেশনার শ্রোতাদের জন্যই আমরা তৈরি করি, শ্রোতা দর্শকদের জন্য এখন যেমন হচ্ছে ফেসবুক, ওয়েব পেজ সব কিছু আছে, কিন্তু কাছ থেকে পেয়ে তাদের অনুভূতি, আবদার এবং তাদের দাবি দেওয়া সব যখন তারা পেশ করেন, তখন মনে হয় যে একটা ভিন্ন জগতে আমরা যাচ্ছি এবং ভিন্ন ধারণা নিয়ে আমরা ফিরে আসি। তো তাহলে এমনি কোনো উল্লেখযোগ্য কেউ কিছু বলেছেন?
হ্যাঁ, নিশ্চয়ই উল্লেখযোগ্য সবাই, আমরা আসলে এক এক করে আমরা কথা বলেছি, যেমন অনুভূতির কথা তো জানালাম, কিন্তু তারপরে শ্রোতাদের যে দাবি, ছোট ছোট দাবি কিন্তু আমার মনে হয় খুবই কনস্ট্রাকটিভ কথাবার্তা বলেছেন, যেমন আমাদের অনুষ্ঠান শুনতে তাদের অসুবিধা হয় অনেকের, হ্যাঁ মিডিয়াম ওয়েভেও অসুবিধা হচ্ছে, সেই জিনিসটি তারা দাবি করছেন যাতে যাতে করে অসুবিধা হয়। এছাড়াও এই জিনিসটা তো আছেই, আমি তাদের বলেওছি হ্যাঁ এটা তো আমরা সব সময় এই যে কমপ্লেইন এটা আসছে,
অভিযোগটা আছে, নির্দিষ্ট কর্তৃপক্ষকে জানাই,
হ্যাঁ, এবং ভবিষ্যতে হয়তো এটা আমরা ঠিকও করতে পারবো। আর আরেকটি ছোট্ট জিনিস ওনারা বলেছেন, আবদার, অনুরোধ, অনুযোগ যাই হোক, সেটা হলো আমরা ছোট ছোট জিনিস যেটা আমরা আগে পাঠাতাম, ছোট একটা স্টিকার,
একটা চাবির রিং,
তবে এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা ওনারা বলেছেন যে দেখুন জিনিসটা কিছুই না, খুব স্বল্প মূল্যের একটা জিনিস, কিন্তু এই যে ভয়েস অফ আমেরিকা থেকে ওয়াশিংটন থেকে আমরা পাঠাচ্ছি, ওইটা ওদের কাছে মনে হয় আমরা কানেক্টেড। এটা কিন্তু রোকাপা, এই যে কানেক্টেড হওয়াটা, এই যে সম্পৃক্ততা, এটা আমাদের, আমার মনে হয় আমার চোখ খুলে গেছে। এবং এরা যে বলেছে এত সুন্দরভাবে যে আপা এমন কিছু না, কিন্তু আপনারা যে আমাদেরকে গুরুত্ব দিচ্ছেন বা আমরা আছি আপনাদের সঙ্গে ভেবে আমরা পাঠাচ্ছি, এটা কিন্তু আমাদের আবারও শুরু করা উচিত।
আমরা করে থাকি এখনো, কিন্তু সেই আগের মতন তো আমাদের অডিয়েন্স রিলেশনস বলে কোনো
বিষয় নেই। এখানে একটা জিনিস একটু অন্যরকম, হ্যাঁ, যে এখানে আমরা যেরকম বলি যে আপনাদের থেকে একটা চিঠি যদি পাই আমাদের খুব ভালো লাগে। আমার মনে হয়, হ্যাঁ, আমার মনে হয় একইভাবে আমরা যদি এখান থেকে ছোট্ট একটা স্টিকার পাঠাই বা একটা কার্ড পাঠাই, যেমন আরেকজন বলল যে আপনাদের ছবি সহ একটা ভিউ কার্ড পাঠিয়ে দেন, সেটাই আমাদের কাছে অনেক, আমরা রেখে দিই।
হ্যাঁ,
তো আরেকজন আমার মনে আছে আজ থেকে বেশ মানে 10 বছর হবে, আমরা অনুষ্ঠান সূচি যে পাঠিয়েছি একদিকে ছিঁড়ে ফেটে গেছে, সে নিয়ে এসেছে, নিয়ে এসে আমাকে দেখালো যে দেখেন এটা আমি নিয়ে এসেছি, আমি ছবি তুলে এনেছি। আমি বললাম যে একটু ধরেন আমি ছবি তুলছি। এই যে আমাদের কাছ থেকে সামান্যতম জিনিস পাওয়ার পর ওনারা যে সযত্নে রেখে দিয়েছেন, কালের স্রোতে রোকেয়াপা দেখেন, একটি ছেলে হয়তো স্কুলে থাকতে অনুষ্ঠান শুরু করেছে বাবার কাছ থেকে, চাচার কাছ থেকে, ভাইয়ের কাছ থেকে, তারপরে সে যখন কর্মজীবনে যায় তখন তার ব্যস্ততা বাড়ে। এই ব্যস্ততার মধ্যেও এই যে আবদুল্লাহ এসেছেন, আবদুল্লাহ ভীষণভাবে জড়িত, যুবরাজ ভীষণভাবে জড়িত, তারেক, মাসুদ, মাসুম বিল্লাহ, এম জামাল আহমেদ, সুবর্ণ, রিজু, প্রতীক এসেছিলেন, প্রতীক ওমর, তো এই যে এরা সবাই, আরো অনেকে আছেন, এই মুহূর্তে আমার নাম, আমি নামগুলো বলতে পারছি না কারণ আবেগে আবারও গুলিয়ে যাচ্ছি।
একটা কথা বলবো, তাহেরা যারা এসেছিলেন আমরা আগামী সপ্তাহে তাদের সবার নামগুলো বলে,
হ্যাঁ নিশ্চয়ই। তো এই যে ভালো লাগা, তারপরে আমাদের নাসরিন হুদা বিথি, উনি যে সবাইকে একত্রিত করতে পেরেছে এটা বিশাল বিষয়, বিথিকেও অভিনন্দন জানাচ্ছি আজকে এখান থেকে। আর আরেকটি জিনিস ওনারা খুবই উপলব্ধি করেন আপা, যেটা আমাকে বারবার বলেছেন এবং আমারও মনে হয় যে এই যে দূর দূরান্ত থেকে আমাদের শ্রোতারা এসেছে, এরা যে এসে একটা জায়গায় মিট করবে, একটা যে মিটিং পয়েন্ট, সেটা জায়গাটি নেই, সেটা বলছিলেন যে একটা কোঅর্ডিনেশনের এই অভাবটা যাতে না থাকে, যাতে তারা প্রতি মাসে একবার অন্তত এসে
কোথাও এসে
এসে, হ্যাঁ, মিটিং করার জায়গাটা, এটা হতে পারে কোথাও ছোট্ট একটা জায়গা প্রেস ক্লাবের, বা আগে যেরকম ছিল যে ইউএস,
অনেকদিন আগে ছিল কিন্তু আমেরিকান সেন্টারে, ওই আমেরিকান সেন্টারে সেটা সম্ভব হয় না,
আমেরিকান সেন্টারে ছিল।
যাই হোক, আমরা চেষ্টা করব, এই কথা দিলাম তাহলে, আজকে কিন্তু আমাদের হাতে একেবারেই সময় নেই।
হ্যাঁ শ্রোতা বন্ধুরা, আপনাদের আমি খুবই মিস করছি এবং আগামীতে আবারও দেখা হবে।
হ্যাঁ অবশ্যই,
তো আপনারা ভালো থাকুন, যেমনটি সবসময়ই বলি, আমাদের কাছে ডাকযোগে, ইমেল করে অথবা ফেসবুক ফ্যান পেজে আমাদের কাছে আপনারা প্রশ্ন করুন, মন্তব্য করুন, এবং সেই সঙ্গে আপনাদের ফোন নাম্বার পাঠাতে ভুলবেন না। আপনারা যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন।
আর হ্যাঁ, মাঝে মধ্যে আপনারা যেমন অনেক দাবি করেন, আমাদেরও দাবি, নিজের হাতে লিখে কোনো একবার বছরের কোনো একটা সময়ে একটি করে চিঠি পাঠান, তাই না?
হ্যাঁ, সেটা কিন্তু আমাদেরও ভালো লাগবে।
হ্যাঁ, মিতালি রাশোর, আজ এ পর্যন্তই।
বাংলাদেশের সাংবাদিক লেখক শাহরিয়ার কবির বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং গণহত্যা নিয়ে নতুন একটি প্রামাণ্যচিত্র নির্মাণ করেছেন। এর বিভিন্ন দিক নিয়ে তার সঙ্গে কথা বলেছেন আহসানুল হক।
আমাদের আজকের অতিথি বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত একজন লেখক, সাংবাদিক, মানবাধিকার কর্মী এবং প্রামাণ্যচিত্র নির্মাতা শাহরিয়ার কবির, আপনাকে স্বাগত জানাচ্ছি। সম্প্রতি আপনার দুটি প্রামাণ্যচিত্র প্রকাশিত হয়েছে এবং তার মধ্যে একটির নাম হচ্ছে ভয়েস অফ কনসেন্স এবং আরেকটির নাম হচ্ছে মিঠাটস ড্রিম, স্টোরি অব আ ইয়াং ডারভিশ অফ কোনিয়া। এর মধ্যে ভয়েস অফ কনসেন্স, এই প্রামাণ্যচিত্রে আপনি পাকিস্তানে বিভিন্ন জনের সাথে কথা বলেছেন 1971-এর যুদ্ধ নিয়ে, আমাদেরকে একটু বিস্তারিত বলবেন।
দেখুন, 71 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে 30 লক্ষ মানুষকে জীবন দিতে হয়েছে। স্বাধীনতার জন্য এত মূল্য পৃথিবীর কোনো জাতিকে দিতে হয়নি। কিন্তু এই যে গণহত্যার জন্য যারা দায়ী, প্রধানত ইয়াইয়া খানের সামরিক জান্তা এবং তাদের বাংলাদেশি সহযোগী যারা জামাতে ইসলামী মুসলিম লীগ, এরা কিন্তু কখনো স্বীকার করেনি তারা বাংলাদেশে গণহত্যা করেছে। এবং কেউ কেউ বললেও সংখ্যাটাকে অনেক কমিয়ে বলেছে, যেমন জেনারেল নিয়াজি বলেছেন এটা 30,000 থেকে 50,000 হবে। এবং অতি সম্প্রতিও আমরা দেখেছি পাকিস্তান থেকে আইএসআইয়ের উদ্যোগে বই বেরিয়েছে, সেখানে জুনায়েদ আহমেদ লিখেছেন যে 71 সালে পাকিস্তানিরা কোনো বাঙালিকে মারেনি, বাঙালিরা বরং অনেক পাকিস্তানি হত্যা করেছে। এই যে গণহত্যার যে অস্বীকার করবার একটা প্রবণতা পাকিস্তানে বা বাংলাদেশেও যারা পাকিস্তানপন্থী, এটার জবাব দেওয়ার জন্য আমি অনেকগুলো ছবি বানিয়েছি, ওয়ার ক্রাইম 71 বানিয়েছি, জার্নি টু জাস্টিস বানিয়েছি, সর্বশেষ হচ্ছে এইটা হচ্ছে সেই সব পাকিস্তানি যারা সচেতন বিবেকবান পাকিস্তানি 1971-এ যারা গণহত্যার প্রতিবাদ করেছিলেন এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সমর্থন করে জেলে গিয়েছে, নানা ধরনের বিড়ম্বনা এবং শাস্তির মুখোমুখি হয়েছেন, অনেকে হত্যা করা হয়েছে, সেই সব মানুষদের তাদের পরিবারে যারা বেঁচে আছেন তাদের সঙ্গে কথা বলেছে এবং এখনকার প্রজন্ম এই গণহত্যা সম্পর্কে কী ভাবে, এবং তারাও এখানে বলেছে না এই গণহত্যার জন্য পাকিস্তানকে অবশ্যই বাংলাদেশের কাছে ক্ষমা চাইতে হবে এবং গণহত্যার জন্য যেসব জেনারেলরা দায়ী তাদেরকে বিচার করতে হবে, বাংলাদেশের যে পাওনা আছে সেটা পরিশোধ করতে হবে। তো এই সচেতনতাটাই কিন্তু পাকিস্তানে তৈরি হচ্ছে। আমরা গত 2012 সাল থেকে সেখানে পাকিস্তানে আমরা 71-এ ঘাতক দালাল নির্মূল কমিটির যেটা সহযোগী সংগঠন ফোরাম ফর সেকুলার পাকিস্তান গঠন করেছি, তাদের ধারাবাহিক প্রচারণার ফলে এখন এবছর একটা জরিপ বেরিয়েছে মার্চের 25 পাকিস্তানের কাগজে, সেখানে দেখা যাচ্ছে 34% পাকিস্তানি এখন মনে করেন 71-এর গণহত্যার জন্য পাকিস্তান সরকারকে, প্রশাসনকে, বাংলাদেশের কাছে ক্ষমা চাইতে হবে।
1971 থেকে আজকে 2019 সাল, একটা দীর্ঘ সময়ে বেশ অনেকগুলো দশক পার হয়েছে, এখন পর্যন্ত পাকিস্তান সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো রকম ক্ষমা চাওয়া হয়নি 1971-এর গণহত্যার জন্যে। এবং বর্তমানে ইমরান খানের যে সরকার রয়েছে তাদের বক্তব্য এ সম্পর্কে কি?
ইমরান খান কেন, এর আগে যারাই ক্ষমতায় ছিলেন আপনারা সবাই কিন্তু বলেছেন, একমাত্র জেনারেল মোশাররফ বাংলাদেশে এসে দুঃখ প্রকাশ করেছিলেন যা হয়েছে, কিন্তু কি হয়েছে সেটা বলেননি। এটা যে একটা গণহত্যা এটা তারা কখনো স্বীকার করেন। এবং এটা দেখবেন যে পৃথিবীর কোনো কালেই নাৎসি যারা যুদ্ধ অপরাধী গণহত্যাকারী ছিল তারা কি নুরেমবার্গ ট্রাইব্যুনালে স্বীকার করেছিল তারা গণহত্যা করেছে? তারাও করেনি, কিন্তু তাদের বিচার হয়েছে, প্রমাণ হয়েছে, তারা গণহত্যাকারী শাস্তি হয়েছে। আমি গণহত্যার ইতিহাস লিখেছি এবং আমি দেখেছি পৃথিবীর কোনো কালে গণহত্যাকারীরা কখনো স্বীকার করে না তারা গণহত্যা করেছে, কিন্তু গণহত্যার যে বয়ান যেগুলো ভিকটিমরা যা বলছে বা সেই সব দেশ সরকার যেগুলো বলছে সেটাকে সঠিক বলে মেনে নিতে হয়। এবং আমরা তো চাই পৃথিবী থেকে গণহত্যার অভিশাপ থেকে পৃথিবী মুক্তি পাক, গণহত্যার জন্য যারা দায়ী তাদের শাস্তি হোক, গণহত্যার ভিকটিম যারা আছে তারা ন্যায় বিচার পাক, এটাই তো হচ্ছে আমাদের উদ্দেশ্য। তো এটা হচ্ছে মানবতার জন্য আমাদের এই লড়াইটা। তো বাংলাদেশে তো গণহত্যাকারীদের বিচার শুরু হয়েছে, এখন আমাদের বাংলাদেশের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আমরা চাইছি। তো আমি মনে করি যে এই ছবিটা বাংলাদেশের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখবে।
এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের সরকারের সাথে কি কোনো রকম, প্রশাসনের সাথে কোনো রকম কথাবার্তা হয়েছে?
আমরা এখানে বেশ কিছু প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলেছি, আইন প্রণেতাদের সঙ্গে, তাদের অফিসের সঙ্গে কথা বলেছি এবং মোটামুটি সবাইকে আমরা অবহিত করেছি। কিন্তু গণহত্যার স্বীকৃতি দিতে গেলে সবার আগে মনে রাখতে হবে 71-এ যুক্তরাষ্ট্র কিন্তু পাকিস্তানের বন্ধু ছিল, এখনও তারা পাকিস্তানের বন্ধু। পাকিস্তান যতক্ষণ পর্যন্ত স্বীকার না করছে, এর জন্য দুঃখ প্রকাশ না করছে, ততক্ষণ পর্যন্ত আমেরিকা আগ বাড়িয়ে কিছু করবে আমরা মনে করি না। তুর্কি আর্মেনিয়ানরা কবে থেকে 100 বছর উপর তারা কিন্তু এই আমেরিকাতে ক্যাম্পেইন করছে আর্মেনিয়ার গণহত্যা স্বীকৃতির জন্য। বহু ইউরোপের বহু দেশ আর্মেনিয়ার গণহত্যাকে স্বীকৃতি দিয়েছে এবং আমেরিকার কয়েকটা রাজ্য আর্মেনিয়ার গণহত্যা স্বীকৃতি দিয়েছে, কিন্তু মার্কিন সরকার এখনও আনুষ্ঠানিকভাবে আর্মেনিয়ার গণহত্যাকে স্বীকৃতি দেয়নি, কারণ গণহত্যাটা তুরস্ক করেছে, সেজন্য তুরস্ককে তারা চটাতে চায় না। তো এখানে রাজনৈতিক সমীকরণ আছে। তো আমি মনে করি পাকিস্তান যদি ক্ষমা চায় আমেরিকাও এই গণহত্যা স্বীকৃতি দেবে।
ভয়েস অফ কনসেন্স, এটি কি পাকিস্তানে দেখানো হচ্ছে?
পাকিস্তানের বন্ধুরা এটা দেখতে চাইছেন, তারা আমন্ত্রণ জানিয়েছেন। সম্ভবত আমি নভেম্বর বা ডিসেম্বরে পাকিস্তানে যাব, সেখানে করাচি, ইসলামাবাদ, লাহোর এবং সম্ভবত পেশোয়ারও এটা প্রদর্শনী হবে।
এই প্রামাণ্যচিত্রের দৈর্ঘ্য কতক্ষণ?
এটা 65 মিনিট।
আচ্ছা, আমার হাতে এই ডিভিডির একটি কপি আছে, এখানে দেখতে পাচ্ছেন ভয়েস অফ কনসেন্স এই প্রামাণ্যচিত্র এবং 60 মিনিটের কিছুটা সময় বেশি এই প্রামাণ্যচিত্রের দৈর্ঘ্য। এছাড়া আরেকটি প্রামাণ্যচিত্র আপনি তৈরি করেছেন, সেটি হচ্ছে মিঠাটস ড্রিম, স্টোরি অফ এ ইয়াং ডারভিশ অফ কোনিয়া। এই প্রামাণ্যচিত্রের বিষয়বস্তু কি?
আপনি দেখুন, 9/11 পর থেকে, টুইন টাওয়ার ধ্বংসের পর থেকে সারা পৃথিবী তো একটা ইসলামের নামে যেমন একটা সন্ত্রাস আমরা দেখতে পাচ্ছি, অন্যদিকে পশ্চিমে আমরা দেখতে পাচ্ছি এক ধরনের ইসলামোফোবিয়া, যে ইসলাম মানে হচ্ছে সন্ত্রাসের ধর্ম, মুসলমান মানে হচ্ছে সন্ত্রাসী, এরকম পশ্চিমের বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি। তো এইটারই জবাব হচ্ছে এই ছবিটা। আমি এখানে দেখাতে চেয়েছি, হ্যাঁ, আল কায়দা আইএসের যে সন্ত্রাস, তারা যদিও ইসলামের কিছু কথা ব্যবহার করে, কিন্তু এর সঙ্গে প্রকৃত ইসলামের কোনোই সম্পর্ক নেই। ইসলাম যারা উপমহাদেশে এবং অন্যান্য জায়গায় যারা প্রচার করেছেন, তারা সুফিরা, তারা শান্তি, সহমর্মিতা এবং ভালোবাসার ইসলাম প্রচার করেছেন এবং সে কারণে তারা সফলও হয়েছেন। ওইটাই হচ্ছে প্রকৃত ইসলাম এবং মূল ধারা, যেটা বাংলাদেশ বলুন অন্যত্র, তারা কিন্তু এই শান্তির ইসলামটাই তারা পালন করে। তারা কিন্তু ওহাবি বা মদুদিবাদী ইসলাম কিন্তু তারা, যেটা যে ইসলাম সন্ত্রাসকে বৈধতা দেয় ইসলামের নামে, বা মানবতা বিরোধী অপরাধকে বৈধতা দেয়, গণহত্যাকে ইসলামের নামে বৈধতা দেয়, এটা তারা সমর্থন করে না। তো রুমি হচ্ছেন, জালালউদ্দিন রুমি, তুরস্কের সেই সুফি সাধক এবং কবি, তিনি কিন্তু এই যে সুফিবাদের যে মূল, যে মানবতার যে কথাটা, এটা তিনি ব্যাপকভাবে তিনি লিখেছেন তার বিভিন্ন কাব্যগ্রন্থে। এবং এটাও জানবেন, 9/11 পর এই আমেরিকাতেই রুমি ছিলেন সবচেয়ে বেশি পঠিত কবি। দুবছর পর পর দুবছর সবচেয়ে বেশি তার বই এখানে বিক্রি হয়েছে, তার লেখা এখানে মানুষ পড়েছে। তো এইটা মানুষ কিন্তু ইসলামের মধ্যে বা ধর্মের মধ্যে যে মানবতার বিষয়গুলো আছে এগুলো বুঝতে চাইছে, এখন জানতে চাইছে। সব ধর্মেই মানবতার কথা আছে, মানুষকে ভালোবাসার কথা আছে, কিন্তু কিছু লোক, কিছু উন্মাদ এবং কিছু রাজনৈতিক মতলবে তারা ধর্মকে বিকৃত করছে। আমাদের প্রতিবেশীতে দেখুন, মায়ানমারে এখন বৌদ্ধ ধর্মের নামে গণহত্যা হচ্ছে রোহিঙ্গা মুসলিমদের উপর, আবার আপনি দেখুন শ্রীলঙ্কাতে কী ঘটনা ঘটল। তো সব জায়গায় ঘাত প্রতিঘাত হচ্ছে, কিন্তু আমার মনে হয় যে আমরা যদি বিভিন্নভাবে আমরা জঙ্গি, মৌলবাদী, সন্ত্রাস, ইসলামের নামে সন্ত্রাস, এটাকে অ্যাড্রেস করছি, যেমন রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, সাংস্কৃতিকভাবে, কিন্তু আমি মনে করি ধর্মীয়ভাবে এটা অ্যাড্রেস করা দরকার। এবং আমরা এখানে বিভিন্ন যুক্তরাষ্ট্রে বিভিন্ন আইন প্রণেতা বা থিঙ্ক ট্যাঙ্ক যারা আছে তাদের সঙ্গে কথা বলেছি, যে আপনারা যেভাবে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করছেন, ওয়ার অন টেরর করছেন, সেখানে এই জায়গাটা আপনারা ধরতে পাচ্ছেন না। এই সন্ত্রাসের তো একটা আদর্শ আছে, তারা তো ইসলামের কতগুলো বাক্য বা কিছু অংশ তারা উদ্ধৃতি দিচ্ছে কোরআন হাদিসকে বিক্ষিপ্তভাবে। এটার যে একটা কাউন্টার ন্যারেটিভ দরকার, পাল্টা বয়ান দরকার এই সন্ত্রাসের, আদর্শিক বয়ান, তো সেটা কোরআন হাদিসে আছে, সুফিদের ইসলামে আছে। এইটাকে এখন সামনে তুলে ধরতে হবে, বলতে হবে যে ইসলাম যেটা আল কায়দা আইএস বা জামাতিরা যেটা বলছে, এটা প্রকৃত ইসলাম নয়।
আপনি এখানে একটি গবেষণা প্রতিষ্ঠান হেরিটেজ ফাউন্ডেশন, সেখানেও আপনার প্রামাণ্যচিত্র নিয়ে কথা বলেছেন, সেখানে কি হয়েছে?
না, তারা কিন্তু অনেকেই অনেক রকম প্রশ্ন করেছে। তো আমার এটা হচ্ছে এই যে সুফিবাদ নিয়ে, এটা বা বিভিন্ন ধর্মের মধ্যে যে শান্তির যে সহমর্মিতা জায়গা আছে, এটা হচ্ছে প্রথম ছবি। এটা নিয়ে আমার একটা ত্রয়ী চলচ্চিত্র, 3টে ছবি বানাবার পরিকল্পনা আছে। দ্বিতীয় ছবিটা আমি ওদেরকে বলেছি, রুমি থেকে লালন পর্যন্ত, লালন এবং রবীন্দ্রনাথ কীভাবে প্রভাবিত হয়েছেন রুমি, হাফিজ এবং অন্যান্য সুফি সাধকদের, কবিদের দ্বারা, সেটা আমি দ্বিতীয় ছবিতে তুলে ধরব। আর তৃতীয় ছবিতে এটা গোটা উপমহাদেশের ভক্তিবাদ এবং সুফিবাদ, ধর্মের ভেতর যে সমন্বয়ের অনেক জায়গা আছে। ধর্ম মানে হচ্ছে হানাহানি নয়, আমি মুসলমান, আপনি হিন্দু বা খ্রিস্টান, বৌদ্ধ, আপনাকে হত্যা করতে হবে আপনি ভিন্ন ধর্মের বলে, ভিন্ন মতের বলে, না, কোনো ধর্ম এরকম কথা বলে না। তো সেই জায়গাটাকে তুলে ধরতে হবে, মানবতার কথা আমাদের বলতে হবে, সভ্যতাকে বাঁচাতে হবে, যা এই যে ধর্ম উন্মাদরা যারা রাজনৈতিকভাবে ধর্মকে ব্যবহার করছে, তারা তো সভ্যতা শত্রু আমি মনে করি।
আপনার জন্য অনেক শুভকামনা শাহরিয়ার কবির, আমাদের স্টুডিওতে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
আপনাকে এবং আপনাদের দর্শকদেরও ধন্যবাদ।
খেলাধুলোর জগতে চলছে দারুণ উত্তেজনা, একদিকে উইম্বলডন টেনিসের ব্যাপার রয়েছে, আরেকদিকে লোকজন প্রস্তুত হচ্ছেন আগামীকাল ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের মধ্যে চূড়ান্ত ওয়ার্ল্ড কাপের জন্য। আর সেই সব কথা নিয়ে আসছেন সহকর্মী সেলিম হোসেন।
ধন্যবাদ আনিস আহমেদ। সুপ্রিয় শ্রোতা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ইতিমধ্যে শুনলেন যে আজকের স্পোর্টসে মূলত আলোচনা আমরা করব টেনিস, উইম্বলডন টেনিস এবং বিশ্বকাপ ক্রিকেট নিয়ে। তো টেনিসের যে শেষ খবর সেটি হলো যে টেনিসের মেয়েদের যেটা সেরেনা উইলিয়ামসকে সরাসরি হারিয়ে উইম্বলডনে প্রথম শিরোপা জিতেছেন সিমোনা হালেপ নামে একজন, এবং 23 বারের গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী সেরেনা উইলিয়াম তার কাছে পরাজিত হয়েছেন। 56 মিনিট স্থায়ী ম্যাচে 6-2 গেমে জিতে গিয়েছেন হালেপ। এই একটি, আরেকটি হচ্ছে যে পুরুষ টেনিসের উইম্বলডনের পুরুষ ফাইনালে রাফায়েল নাদালকে হারিয়ে উইম্বলডনের ফাইনালে উঠেছেন রজার ফেদেরার। রবিবারের ফাইনাল অনুষ্ঠিত হবে। এই বিষয় নিয়ে আগে একটু কথা শুনি, এরপরে আমরা ক্রিকেটে যাব। আমাদের সঙ্গে ইতিমধ্যেই যুক্ত হয়েছেন ঢাকা থেকে প্রখ্যাত ক্রীড়া সাংবাদিক দিলু খন্দকার। দিলু ভাই, আপনাকে স্বাগত।
ধন্যবাদ।
আচ্ছা, আমি বলছিলাম যে উইম্বলডন টেনিসে 23 বারের গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী সেরেনা হেরে গেছেন, এবং যার কাছে হেরেছেন তিনি সিমোনা হালেপ। এই বিশ্লেষণ আপনি কিভাবে করবেন? সেরেনা উইলিয়াম 12 মাসে টানা তৃতীয়বার এই গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে হারলেন, এবং তার বয়স এখন 37 বছর।
এটাকে বড় ধরনের একটা অঘটন বললেও অন্যথা হবে না, কারণ অনেকেই ধরে নিয়েছিলেন যে সেরেনা আরেকটি গ্র্যান্ড স্ল্যাম জয় করতে চলেছেন। যদিও সেমিফাইনালটাও তাকে খুবই কঠিন লড়াই করে উঠে আসতে হয়েছিল, আর সিমোনা হালেপ যিনি দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম জিতলেন, প্রথমবারের মতো উইম্বলডন জিতলেন, তিনি কিন্তু বলেছিলেন যে তিনি শেষ পর্যন্ত লড়াইটা করে যাবেন। তিনি জানেন যে তার অপোনেন্ট হেভিওয়েট প্রতিদ্বন্দ্বী,
কিন্তু তার লড়াই করতেই হয়নি বলতে গেলে,
সহজেই কাবু করা যাবে না। কতটা ভালো খেলতে হবে সেটা আমি জানি, এবং আমি চেষ্টা করব যে উইম্বলডন থেকে প্রথম শিরোপাটা তুলে নিতে। সেটাই করেছেন সিমোনার, এটা সেকেন্ড গ্র্যান্ড স্ল্যাম। অন্যদিকে সেরেনার যেটা, সিমোনা যে কাছে পারেননি সেটা হয়তো তার বয়সের ভার, যেটা আপনি বললেন যে তিনটি গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে হারলেন, এটা ঠিক যে দীর্ঘদিন তিনি বাইরে ছিলেন তার বেবি হওয়ার জন্য, এবং তারপর থেকে এসে যে খুব বেশি সাবলীল খেলছেন, এর আগে যতটা ডমিনেট করতেন সেটা কিন্তু তার খেলায় অনুপস্থিত।
আচ্ছা, এই ক্ষেত্রে আপনি
বয়সের টেনিসও তাকে কিছুটা দুর্বল দেখা গিয়েছে।
আচ্ছা, বয়সের বিষয়টি সেরেনার ক্ষেত্রে উল্লেখ করলেও অপরদিকে পুরুষ উইম্বলডনে কিন্তু আপনার বলা যায় যে 39 বছর বয়সী ফেদেরার কিন্তু ফাইনালে উঠে গেলেন নাদালকে হারিয়ে। তো এখানে
কারণ এইখানে একটা কথা বলবো যে নাদাল যতটা সাবলীল ফ্রেঞ্চ ওপেনে ক্লে কোর্টে, সেই মাটি যে লাল মাটির যে সেটাকে তিনি তার নিজের সাম্রাজ্য বানিয়ে ছেড়েছেন। কদিন আগেই কিন্তু ফ্রেঞ্চ ওপেন জিতেছেন রাফায়েল নাদাল, কিন্তু যখনই উইম্বলডনে আসেন তখনই কিন্তু এখানে আধিপত্যটা রজার ফেদেরারই দেখা যাচ্ছে। যদিও হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, এবং তারপরেও কিন্তু রজার ফেদেরার বলেছিলেন যে তিনি সবসময় এই নাদালের বিরুদ্ধে খেলতে ভালোবাসেন, আর যেহেতু এটা তার অতি প্রিয় কোর্ট উইম্বলডন, ঘাসের কোর্টে খেলা হয়, সেটাই তিনি অনেক স্বাচ্ছন্দ্যে খেলেন। তিনি জানেন যে নাদালকে হারানো খুব একটা কঠিন সহজ কাজ নয়, খুবই কঠিন প্রতিপক্ষ। তারপরে কিন্তু তিনি সুপিরিয়র পারফর্ম করেই জিতেছেন, যদিও ফাইনালে তাকে লড়তে হবে নাম্বার ওয়ান নোভাক জোকোভিচের বিরুদ্ধে। লড়াইটা যে খুব একটা সহজ হবে সেটা কিন্তু বলা যাচ্ছে না। এখন দেখা যাক, আরেকটি গ্র্যান্ড স্ল্যাম জেতেন না সেখানেই তাকে থামতে হয়।
আচ্ছা, এবার একটু ক্রিকেটের দিকে আসি। আনিস আহমেদ আমাদের সূচনা বক্তব্যে বলেছেন যে ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের ফাইনাল, ক্রিকেট আইসিসি ফাইনাল 2019 দেখার জন্য সবাই মুখিয়ে আছেন। তো এবার আমি ফাইনালের ম্যাচের বিশ্লেষণের জন্য আপনাকে অনুরোধ করছি না, অনুরোধ করছি অন্য একটি বিষয়ে। বাংলাদেশ 8তম স্থান করে বাতিল হয়ে গেছে, সেমিফাইনালে আসতে পারেনি, কিন্তু বাংলাদেশের ক্রিকেট ভক্তরা আশা করছেন যে ম্যান অব দ্য টুর্নামেন্টের যে বিষয়টি সেটিতে সাকিব আল হাসানের নাম এসেছে, এবং এটার সম্ভাবনা কতটুকু আপনি মনে করেন?
খুবই জোরালো সম্ভাবনা রয়েছে, কারণ এর আগেও কিন্তু এমনটা হয়েছে। ১৯৯২ সালে মার্টিন ক্রো প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হয়েছিলেন, যদিও তার দল ফাইনাল খেলেনি নিউজিল্যান্ড। আবার ৯৯তে ল্যান্স ক্লুজনার প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হয়েছিলেন, তার দলও কিন্তু ফাইনালে খেলেনি। তো সেই ক্ষেত্রে সাকিব আল হাসান এবার যেটা করেছেন সেটা অতি মানবীয়, অবিশ্বাস্য, এবং সব ক্রিকেট পণ্ডিতই কিন্তু সেটা স্বীকার করে দিয়েছে যে সাকিব আল হাসান যে ৬০০ রান এবং ১১ উইকেট যে অলরাউন্ড অ্যাবিলিটি দেখিয়েছেন এবং তার একক পারফরমেন্সেই কিন্তু বাংলাদেশ এত উপরে উঠে এসেছিল, সেই পারফরমেন্সটা অন্য কারোর সাথে তুলনীয় নয়, সাকিব সবার উপরে। এটা কিন্তু
বিশ্বকাপের ইতিহাসের রেকর্ড,
বাংলাদেশের ক্রিকেট অনুরাগীরা না, এটা ক্রিকেট পণ্ডিত যারা রয়েছেন তারাই বিশ্লেষণ করেছেন। যদি এখানে রোহিত শর্মার নাম রয়েছে, ৫টি সেঞ্চুরি করেছেন, সাকিব আল হাসান ২টো সেঞ্চুরি এবং ৫টি ৫০ করেছেন, একটি ম্যাচে ব্যাটিং করেন, অন্য ম্যাচে ৪১ রান করেছেন এবং ১১ উইকেট নিয়েছেন।
আপনার আশাবাদ, আপনার আশাবাদ সত্য হোক, আমরা এই আশা করব। আমাদের আজকের সময় শেষ হয়েছে, ওই খবরের সংক্ষিপ্ত আকারে খবর এখন শুরু হবে। অনেক ধন্যবাদ দিলু ভাই আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য।
আর এবার সংবাদ শিরোনাম শোনার পালা, পরিবেশন করছেন শেগুফতা নাসরিন কুইন।
সোমালিয়ায় কর্তৃপক্ষ বলেছে শুক্রবার বন্দর শহর কিসমায়ুর আসাসে হোটেলে এক হামলায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩। জুবাল্যান্ড আঞ্চলিক প্রশাসনের প্রেসিডেন্ট আহমেদ মোহাম্মদ ইসলান বলেছেন আহত হয়েছে ৫৬ জন। তিনি বলেন নিহতদের মধ্যে আছেন ২জন সাংবাদিক, আসন্ন আঞ্চলিক প্রেসিডেন্ট নির্বাচনের একজন প্রার্থী, জাতিসংঘ সংস্থার এক কর্মী। নিহতদের মধ্যে আছেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কেনিয়া, কানাডা ও তানজানিয়ার নাগরিকরাও। কিসমায়ুতে নিরাপত্তা কর্মকর্তারা ভয়েস অফ আমেরিকার সোমালি বিভাগকে বলেছেন অন্তত ৪ উগ্রবাদী যারা আক্রমণ চালিয়েছে নিরাপত্তা বাহিনীর হাতে তারা নিহত হয়। জঙ্গি গোষ্ঠী আল শাবাব এ হামলার দায় স্বীকার করেছে। বন্দুকধারীদের হামলার সময় হোটেলের ভেতরে বিভিন্ন গোষ্ঠীর শীর্ষ নেতা ও রাজনীতিবিদরা আসন্ন আঞ্চলিক প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে আলোচনা করতে সমবেত হয়েছিলেন। শুক্রবার আত্মঘাতী এক হামলাকারী প্রথমে হোটেলের বাইরে গাড়ি বোমার বিস্ফোরণ ঘটায়, এর পরপরই বন্দুকধারীরা ঝড়ের বেগে হোটেলটির ভেতরে ঢুকে পড়ে এবং নির্বিচারে গুলি ছুড়তে শুরু করে। আবহবিদরা বলেছেন মেক্সিকো উপসাগরে অবস্থান করা ঝড় ব্যারি আরও শক্তি সঞ্চয় করে এখন হারিকেনে পরিণত হয়েছে এবং শনিবার লুইজিয়ানার উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে। জাতীয় হারিকেন সেন্টার সতর্ক করে দিয়েছে যে এখন এক ক্যাটাগরির হারিকেন ব্যারি সম্ভবত বিপজ্জনক ঝড়, ঝোড়ো হাওয়া ও ভারী বর্ষণ আনবে। এর ফলে মেক্সিকো উপসাগরীয় এলাকার কিছু অংশে এবং মিসিসিপি নদীর নিম্ন উপত্যকায় বন্যা বড় ধরনের ঝুঁকি হয়ে উঠতে পারে। আটলান্টিক সাগরে এই মরশুমের প্রথম হারিকেন ব্যারি ঘন্টায় ১২০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং ঘন্টায় ৯ কিলোমিটার গতিতে লুইজিয়ানার উপকূলের দিকে এগুচ্ছে। আবহবিদরা মনে করছেন ব্যারি শনিবার পরে দুর্বল হবে। আফগানিস্তানে নেটোর নেতৃত্বে নিরাপত্তা জোট বলেছে শনিবার এক আমেরিকান সেনা নিহত হয়। এর ফলে আফগানিস্তানে আমেরিকান সামরিক বাহিনীর ১১ জন সদস্যের মৃত্যু ঘটল। রেজলিউট সাপোর্ট মিশন বিস্তারিত আর কিছু জানায়নি। নিকটতম আত্মীয়কে না জানানো পর্যন্ত ওই সেনার নাম প্রকাশ করা হবে না। ২০০১ সালের অক্টোবর মাসে আফগান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সেখানে নিহত আমেরিকান সৈনিকের সংখ্যা দাঁড়াল ২৪৩০। রাশিয়ার দ্বিতীয় দিনের মতো তুরস্ক S-400 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সরবরাহ করেছে। এই পদক্ষেপের ফলে তুর্কি আমেরিকান সম্পর্কের ক্ষতি হতে পারে এবং নেটো মিত্রজোটের এক গুরুত্বপূর্ণ সদস্যের হাতে সর্বাধুনিক রুশ সামরিক প্রযুক্তি এসে গেল। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে ১/৪ রুশ মালবাহী বিমান শনিবার S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সরঞ্জাম রাজধানী আঙ্কারার বাইরে মুরতেদ বিমান ঘাঁটিতে সরবরাহ করে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা উপেক্ষা করে তা করা হয়।
আর এরই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন সেলিম হোসেন, ফেসবুক লাইভ পরিচালনায় ছিলেন সঞ্জানা ফিরোজ, প্রকৌশলী ছিলেন চিয়ান ওয়াং। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় চাইছি। আমি আনিস আহমেদ এবং
আমি শেগুফতা নসরিন কুইন।
ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন এবং শুভরাত্রি।
শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.